ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে বাংলাদেশে ডেঙ্গু জ্বরের সর্বসাম্প্রতিক পরিস্থিতি,
ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে,
ভারতে রাম জন্মভূমি ও বাবরি মসজিদ নিয়ে মামলা প্রসঙ্গ,
ভারতে অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে না পারায় মামলা আবার সুপ্রিম কোর্টেই ফিরে এলো,
কলকাতায় বিজেপি নেতা মুকুল রায়কে জেরা,
কলকাতার বড়বাজারে দুর্নীতি মামলায় বিজেপি নেতা মুকুল রায়কে জেরা শুরু করলো কলকাতা পুলিশ।
আরও থাকছে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ও প্রতিকার নিয়ে বিশ্লেষণমূলক সাক্ষাৎকার, আর আজকের আলাপনের বিষয় হচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভূমিকম্পের আশঙ্কা বাস্তব পরিস্থিতি। তবে সর্বপ্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তের নসরিন কুইন। শুক্রবার যুক্তরাষ্ট্র মাঝারি পাল্লার পারমাণবিক ফোর্সেস INF চুক্তি থেকে প্রত্যাহার করেছে। রাশিয়া তাদের নতুন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে অস্বীকৃতি জানানোর পর যুক্তরাষ্ট্র তাদের নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে যায়। নেটো বলেছে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওই চুক্তি লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন চুক্তি ভেঙে পড়ার জন্য রাশিয়াই পুরোপুরি দায়ী। তিনি বলেন রাশিয়া পূর্ণ যাচাইযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করেনি। নেটো এবং যুক্তরাষ্ট্র দুই দেশই অভিযোগ করে বলেছে রাশিয়া নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে চুক্তি লঙ্ঘন করেছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের আরও পণ্যের ওপর শুল্ক আরোপের যে প্রস্তাব দিয়েছেন চীন তার সমালোচনা করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার ব্যাংককে বলেছেন বাণিজ্য সংঘাত অবসানের পন্থা হিসেবে শুল্ক আরোপ করাটা একেবারেই সঠিক পথ নয়। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যিক সংঘাত আরও জোরদার হয় যখন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেন কিছু চীনা পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC বলেছে তারা 12 জন কর্মীকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে পাঠিয়েছে সেখানে ইবোলা রোগ নিয়ন্ত্রণের জন্য। প্রায় 1 বছর আগে সেখানে ইবোলার প্রকোপ দেখা দেয় এবং তাতে 1,800 মানুষ মারা গেছে। CDC এই ইঙ্গিত দিয়েছে যে তারা সেখানে আরও কর্মী পাঠাবে যদি উত্তর পূর্বাঞ্চল এলাকার সশস্ত্র সংঘাত পরিস্থিতি একটু স্থিতিশীল হয়। রুয়ান্ডা সংলগ্ন কঙ্গোর সীমান্তে বড় শহর গোমায় CDC-র কর্মীদের পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে গোমা শহরে যে চতুর্থ ব্যক্তি ইবোলায় আক্রান্ত হয়েছে তা খুবই উদ্বেগের বিষয়। বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আতঙ্ক এখন শুধু ঢাকায় নয়, দেশের আনাচে কানাচে প্রত্যন্ত গ্রামে গঞ্জেও এর বিস্তার ঘটেছে। ঢাকার হাসপাতালগুলোতে সিট খালি নেই, জেলা শহরের হাসপাতালগুলোতেও সুযোগ সুবিধা সীমিত। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
গ্রামে গঞ্জে স্বাস্থ্যসেবা অনুপস্থিত, অনেকেই ছুটছেন শহরের দিকে। যদিও দেশব্যাপী কীটনাশক সংকট সুযোগ সন্ধানীরা উদাও করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে কিটের দাম, অনেক হাসপাতালে কিট না থাকায় রোগীর চিকিৎসা হচ্ছে না, বাইরে থেকে কিট আনার চেষ্টা চলছে, তবে কবে নাগাদ আসবে তা অনেকটা অনিশ্চিত। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য, গত 24 ঘন্টায় 1687 জন মানুষ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। এই বছর ডেঙ্গু গ্রামীগঞ্জে কেন ছড়ালো বিশেষজ্ঞরা চটজলদি এর কোনো জবাব দিতে পারছেন না। তারা বলছেন গবেষণা ছাড়া এটা বলা সম্ভব নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার মনে করেন এবারে ডেঙ্গু অতীতের মতো নয়, প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। ওদিকে দেশের ক্রীড়াঙ্গনেও ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসএ গেমসের ক্যাম্পে থাকা 8 অ্যাথলেট। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এ নিয়ে চিন্তিত, কারণ এসএ গেমসের 13তম আসর বসছে নেপালে ডিসেম্বরে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ বিষয়ে বিস্তারিত সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নিজ দেশে ফিরতে হবে বলে জানিয়ে দিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মালয়েশিয়ায় অবস্থান করা অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা এবং নিজ নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে B4G নামের ওই কর্মসূচি চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এবং ওই সময়ের মধ্যেই অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে। তবে মালয়েশিয়ায় এই মুহূর্তে কতজন বাংলাদেশি অবৈধ শ্রমিক রয়েছেন তার কোনো সরকারি পরিসংখ্যান পাওয়া যায় নাই। তবে গণমাধ্যমের দেয়া তথ্য মোতাবেক এ সংখ্যা প্রায় 1 লাখ হতে পারে। এদিকে প্রতারণা থেকে সাবধান হতে এবং কোনো এজেন্ট বা ভেন্ডরের সঙ্গে টাকা লেনদেন না করার জন্য B4G কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশীদের মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে নোটিশ জারি করা হয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আকাশে শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 12 আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সন্ধ্যায় ঢাকায় বাইতুল মোকারম জাতীয় মসজিদ প্রাঙ্গনে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ ঘোষণা দেন। জানা যায়, খুলনায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যায়। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে 11 আগস্ট। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
Voice of America, Washington.
ভারতে অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে না পারায় মামলা আবার সুপ্রিম কোর্টে ফিরে যায়। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
গতকালই 3 আলোচকের প্যানেল একটি বন্ধ খামে সর্বোচ্চ আদালতের কাছে তাদের রিপোর্ট জমা দেয়। সেটি দেখার পর আজ সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সংবিধান বেঞ্চ জানিয়ে দিয়েছে আলোচনা ব্যর্থ হয়েছে। সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করে সমস্যার মীমাংসা না হয় আগামী 6 অগস্ট মঙ্গলবার থেকে প্রতিদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। এরকম একটা স্পর্শকাতর বিষয় 70 বছর ধরে ঝুলে থাকা ঠিক নয়। বস্তুত ভারতের সবচেয়ে পুরনো মামলাগুলোর একটি হলো অযোধ্যার বিতর্কিত জমিটি আসলে কার। এলাহাবাদ হাইকোর্টের রায়ে জমিটির সমান 3 ভাগে আপত্তি ওঠায় মামলা সুপ্রিম কোর্টে যায়। শুনানি শুরুতেই সুপ্রিম কোর্ট আলোচনার মাধ্যমে সমস্যা নিষ্পত্তির জন্য 3 জনের প্যানেল করে দেয়। প্রাক্তন বিচারপতি FM কলিফুল্লাহ, প্রবীণ আইনজীবী শ্রীরাম পঞ্চু এবং স্বঘোষিত গুরু শ্রী শ্রী রবিশঙ্করকে নিয়ে গঠিত এই প্যানেল চেষ্টা করেও সব পক্ষের মধ্যে মতৈক্য স্থাপন করতে পারল না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের কলকাতার বড়বাজারের দুর্নীতি মামলায় মুকুল রায়কে জেরা শুরু করেছে কলকাতা পুলিশ। মুকুল রায়কে জেরা করতে শুক্রবার সকালে বিজেপি নেতার দিল্লির বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশের একটি দল। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
উল্লেখ করা যেতে পারে, দিল্লি হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় আগামী 10 দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়কে। তবে তাকে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে, কলকাতার বড়বাজারের একটি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠানো হয় মুকুল রায়কে। গত 30 জুলাই ডেকে পাঠানো হয় তাকে। দিল্লিতে গিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে নোটিশ জানায় কলকাতা পুলিশ। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে এরপরই পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। গতকালই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট রায় দিয়ে জানায় আগামী 10 দিন মুকুল রায়কে গ্রেপ্তার করা যাবে না। এর ফলে গ্রেপ্তারি পরোয়ানার উপর 10 দিনের রক্ষা কবচ পেয়ে যান মুকুল রায়। যদিও বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, বড়বাজারের ওই মামলাটি রায়দান হয়ে গিয়েছে, তারপরও কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রশ্ন তুলেছেন তিনি নিজেও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘায় আজ থেকে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দেয়া হলো। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে থালা বাসন সব কিছু সমুদ্রতীরে শহরগুলোতে দূষণ সৃষ্টি করছে। এই সমস্যায় জেরবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এসব জিনিসপত্র নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে কোনো ব্যবসায়ী বা হোটেল কর্তৃপক্ষ প্লাস্টিকের প্যাকেটে কিছু বিক্রি করতে পারবেন না, থার্মোকলের থালা গ্লাসও ব্যবহার করা যাবে না। দীঘায় বেড়াতে এসে কোনো পর্যটক যদি কোনো প্লাস্টিকের প্যাকেট বা থার্মোকলের থালা গ্লাস ফেলেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং যদি কেউ হাতে নাতে ধরা পড়েন তাহলে তক্ষুনি তার কাছ থেকে 500 টাকা জরিমানা নেওয়া হবে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে দীঘার পর্যটন এলাকায় ঘুরে দেখেন, মাইক হাতে নিয়ে একের পর এক বাজারে ঘুরে এ বিষয়ে প্রচার করেন। জেলা সভাধিপতি বলেন, জরিমানা করা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো দীঘাকে পরিচ্ছন্ন রাখা ও দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণি সহ পশ্চিমবঙ্গের সৈকতগুলোর পরিবেশ সুস্থ রাখা। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জুন মাস থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সংঘাত বেড়ে যায় যখন ওয়াশিংটন ভারত থেকে আমদানিকৃত পণ্যের যে সুযোগ ছিল তা বন্ধ করে দেয়। দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র সংস্থা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সপ্তাহে বেশ কয়েকটি বৈঠক করছে। শুক্রবার আসিয়ানের আঞ্চলিক ফোরাম শুরু হবে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। তাছাড়া অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। যেমনটি হয়তো একটু আগেই বিশ্ব সংবাদে আপনারা শুনেছেন, বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ আরও বেড়েছে। বেসরকারি হিসেবে এ পর্যন্ত 30 জনেরও বেশি লোক মারা গেছেন এই ডেঙ্গু রোগে, আর আক্রান্ত হয়েছেন প্রায় 4 লক্ষ লোক। ডেঙ্গুর এই প্রাদুর্ভাব ও বিস্তারকে অনেকেই মহামারীও বলতে চাইছেন। এ নিয়ে রাজনীতির মাঠও সরগরম হয়েছে, কিন্তু আমরা কথা বলবো বিজ্ঞানীর সঙ্গে, কথা বলবো বাস্তবতার দিকে নজর রেখে। আজ ডেঙ্গু রোগ নিয়ে কথা বলতে সরাসরি টেলিফোন লাইনে ঢাকা থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। অধ্যাপক বাশার, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
অধ্যাপক বাশার, আমরা শুনে আসছি যে একটি বিশেষ ধরনের মশা এডিস মশা এই ডেঙ্গু রোগের জীবাণু বহন করে, অন্যান্য মশা থেকে এই এডিস মশার পার্থক্যটা আসলে কি?
আসলে এডিস মশার পায়ে এবং গায়ে সাদা এবং কালো লোনা কাটা দাগ থাকে। এডিসের মশাটা যেমন বাংলাদেশে যে ঢাকা শহরে 2টা মশা প্রকট, তার মধ্যে একটা হচ্ছে কিউলেক্স আর একটা হচ্ছে এডিস। কিউলেক্স মশাটা একটু ব্রাউন কালার বা বাদামি বা মেশ কালারের হয়, এর মধ্যে গায়ে এবং পায়ে কোনো ডোরা কাটা দাগ থাকে না। এখানে এডিস মশা দেখতে খুবই চমৎকার এবং গায়ে এবং পায়ে সাদা এবং কালো ডোরা কাটা দাগ দেখলেই চেনা যায় এডিস মশা কেমন। আপনি ফেসবুক লাইভে আমার আমার ওয়াল থেকে ছবিও দেখাতে পারেন, এখানে আমার ওয়ালে মস্কিউরি অ্যালবামের ছবিও আছে।
জি, আপনার বার্তাটা আমরা একটু পরে পেয়েছি, কাজে ওই ছবিটা এখন আর দেখানো সম্ভব হচ্ছে না, পরে হয়তো আমরা দেখাবো।
আচ্ছা,
তো বাংলাদেশে সাম্প্রতিক সময় এই মশার প্রাদুর্ভাবের প্রধান প্রধান কারণ কি?
আসলে এই প্রাদুর্ভাবের কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আপনারা দেখবেন যে যদি আপনি জলবায়ু বা আপনার বৃষ্টিপাতের ডাটা আমরা নেই, 1953 সালের পরে 2019 সালেই বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে এত বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের রেকর্ড 53 সালের পরে আর এরকম নাই। আর এডিস মশার ডিমের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা প্রকৃতিতে শুকনো অবস্থায় 6 মাস পর্যন্ত থেকে যেতে পারে। তো গত বছরের যে ডিম এডিস মশা পেরেছিল, বৃষ্টিপাত না পাওয়ার কারণে সেই ডিমটা প্রকৃতিতে থেকে গেছে, এবং ফেব্রুয়ারিতে যখন মানে আগেই 4 মাসের মাথায় বৃষ্টিপাত পেয়েছে, তখন ওই ডিম ফুটে ফেব্রুয়ারিতে একটা বড় কমিউনিটি ডেভেলপ করেছে বাংলাদেশে। যে কারণে ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মেতে এই তারা আরো বাচ্চা দিয়ে একটা বিরাট কমিউনিটি এবং একটা বিরাট সংখ্যায় এডিস মশা জন্ম হয়েছে বাংলাদেশে।
আর অন্য ধরনের যে মশা বললেন, ওটা কতখানি ক্ষতিকর?
কিউলেক্স মশা ঢাকাতে কোনো রোগ ছড়ায় না, তবে বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু জেলা রয়েছে, যে জেলাগুলোতে ফাইলেরিয়া বা ইলেফেন্টাইসিস বা গোদরোগ এটা ছড়ায়। কিন্তু ঢাকা শহরে যেহেতু ওই নেমাটোডটা কিউলেক্স মশা বহন করে না, তাই কিউলেক্স মশা এই মুহূর্তে রোগ ছড়ানোর জন্য তেমন দায়ী না। আরো কিছু মশার প্রজাতি ঢাকা শহরে আছে, যেমন ম্যানসোনিয়া, আর্মিজেরিস, স্টকজোরিংকাইটিস, তারা আমাদের জানা মতে কোনো রোগ ছড়ায় না।
জি, অনেকেই বলছেন যে এডিস মশা হাঁটুর উপরে উঠতে পারে না, কাজে হাঁটু পর্যন্ত সুরক্ষিত থাকলে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। যেমন আবার অনেকেই বলছেন যে পায়ে নারকেল তেল মাখলে এই মশার কামড় দেয় না। তো এই বিষয়গুলো কতটা যুক্তিসঙ্গত, কতটা বিজ্ঞানসম্মত?
সম্পূর্ণই অযৌক্তিক, এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। একজন ডাক্তারের বরাত দিয়ে ফেসবুক একটা কমিউনিটি এই জিনিসটা ছড়িয়েছিল। আমরা ল্যাবে মসকিটো দিয়ে আমরা সবসময় আমরা যে পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট করি, এডিস মশা পায়ে কেন মাথার তালুতে পর্যন্ত কামড়াইতে পারে এবং এতদূর উঠতে পারে? যে নিউজটা ছড়ানো হয়েছে নারকেল তেল এবং হাঁটু পর্যন্ত কামড়াতে পারবে না, সম্পূর্ণই ভুল এবং ভুল একটা নিউজ মানুষের মধ্যে ছড়ানো হয়েছে। আমি ফেসবুক কমিউনিটিকে অনুরোধ করব, কোনো কিছু না জেনে তথ্য যাচাই না করে দয়া করে এগুলো শেয়ার করবেন না। এগুলো শেয়ার করলে মানুষ বিভ্রান্ত হবে।
তার মানে এডিস মশা শরীরের যে কোনো জায়গায় কামড় দিতে পারে?
যে কোনো জায়গায়, দাঁড়ানো অবস্থায় বা শু অবস্থায় যে কোনো জায়গায় কামড়াতে পারবে সে। এটা হাঁটুর সাথে এর কোনো সম্পর্ক নাই, কমপ্লিটলি একটা ফলস নিউজ।
তো এই কামড়ে যে ডেঙ্গু রোগ হয়, এ কি সব মানে যে কোনো লোককে যখন ডেঙ্গু যখন এডিস মশা কামড় দেয় তখনই কি ডেঙ্গু রোগ হবে, নাকি এর সঙ্গে আরো কিছু শর্ত জড়িত আছে, শারীরিক শর্ত?
আসলে এডিস মশা, যেমন ধরেন আজকেও আমার ল্যাবরেটরিতে আমাকে চারটা এডিস মশা আমাকে কামড় দিয়েছে এবং আমি নিজেই কামড় দিতে দিয়েছি। কারণ হচ্ছে টেলিভিশন একটা ক্যামেরার জন্য, একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য আমি নিজের শরীরে এডিস মশা বসিয়ে কামড়ানোর সুযোগ দিয়েছি।
আচ্ছা,
তার মানে এই নয় যে এডিস মশা কামড়াইলেই আমাদের ডেঙ্গু জ্বর হবে। এডিস মশাটা যদি ইনফেক্টেড না থাকে, আমি যদি শিওর থাকি যে এই মশাটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড না, তাহলে কিন্তু এডিস মশা কামড়াইলেও আমার ডেঙ্গু জ্বর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে যদি এডিস মশাটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, সেই মশাটা যদি কামড়ায়, তাহলে আমাদের ডেঙ্গু জ্বর হবে। আমরা যেহেতু জানি না যে কোন মশাটা ইনফেক্টেড কোন মশাটা ইনফেক্টেড না, তাই আমি বলবো যে এডিস মশা থেকে দূরে থাকাই ভালো, আমার মতো পরীক্ষা নিরীক্ষা না চালানোই ভালো।
হ্যাঁ, কিন্তু আপনি কি নিশ্চিত হয়েছিলেন পরীক্ষা করার আগে যে ওই ওই বিশেষ এডিস মশাটি ইনফেক্টেড নয়?
আমার যেহেতু ল্যাবরেটরিতে এই মশাটা তৈরি, সেই ক্ষেত্রে আমি তো নিশ্চিত, যেহেতু এটা আমার ল্যাবরেটরিতেই তৈরি করা হয়েছে এই মশাটা। ল্যাবরেটরিতে আমার একটা কলোনি আছে, যেহেতু সেটা আউটসাইডে যেতে পারে না, এজন্য আমি নিশ্চিত যে এটা ভাইরাস বহন করছে না, এজন্যই আমার বডিতে আমি তাকে বসানোর সুযোগ দিয়েছি।
তো এই মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করার কি কি উপায় আছে, সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
আসলে এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে চারটা টুলস ব্যবহার করতে হবে, চারটা অস্ত্র। প্রথম হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা পরিবেশগত ব্যবস্থাপনা, দুই নম্বর হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক ব্যবস্থাপনা, তিন নম্বর হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল বা কীটনাশক। আর কীটনাশক আবার দুই ধরনের, একটা হচ্ছে উড়ন্ত মশা মারার জন্য, আর একটা হচ্ছে বাচ্চা মশা, যে বাচ্চা মশাটা পানিতে থাকে এখানে মারার জন্য, এবং এইটা নিয়মিত এবং সময় ধরেই এটাকে স্প্রে করতে হবে। আর থার্ড হচ্ছে কমিউনিটি ইনভলভ, জনগণকে যদি সম্পৃক্ত না করা হয় তাহলে এডিস মশা নিয়ন্ত্রণ হবে না। এই এডিস মশা বা মশা নিয়ন্ত্রণের জন্য চারটা পদ্ধতি বা চারটা অস্ত্র, এই চারটা অস্ত্রকে একসাথে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট বা সমন্বিত মশক ব্যবস্থাপনা। এটা যদি না করা হয় তাহলে এডিস মশা বা কোনো মশাই নিয়ন্ত্রণ করা যাবে না।
জি, আপনার একটা ফেসবুক পোস্টিং এ দেখছিলাম যে পুরনো গাড়ির টায়ার রেখে দিলে এবং সেখানে পানি জমা হলে এই মশা এডিস মশা সেখানে বাড়তে পারে।
আমাদের গত 19 বছরের ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্সে আমি যেটা দেখেছি, ঢাকা শহরের কোন টায়ারে যদি পানি জমে থাকে, সেই টায়ারে আমি এমন কোন সময় আমার লাইফে আসে নাই যে টায়ারে পানি জমে আছে সেখানে আমি এডিস মশা পাইনি। টায়ার হচ্ছে 100% পজিটিভ মানে ফর এডিস, মানে এত সুন্দর ব্রিডিং প্লেস এডিস মশার জন্য। একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং টায়ারটা ঠান্ডা থাকে, ভিতরে পানিটা থাকলে এই জন্য এডিস মশার জন্য একটা উত্তম জন্মস্থান।
তো এই যে আপনি কতগুলো এর প্রতিরোধের ব্যাপারটা বললেন, তার মধ্যে যে বৈজ্ঞানিক বিষয়টা বললেন, সেই সম্পর্কে বাংলাদেশে কত কি কাজ হচ্ছে? আপনি নিজে একজন গবেষক, আপনি অধ্যাপক, তো আপনি কি মনে করেন যে এই সব বিষয়ে কতখানি কাজ হচ্ছে, আরো কত কাজ হওয়া উচিত?
আসলে হচ্ছে এই সব বিষয়ে মানে কাজটা হচ্ছে না, বাংলাদেশে তিন নম্বর অস্ত্রটা ব্যবহার করা হচ্ছে যে কেমিক্যাল কন্ট্রোল বা কীটনাশক দ্বারা নিয়ন্ত্রণ। কিন্তু কীটনাশক দ্বারা শুধুমাত্র নিয়ন্ত্রণ করা যাবে না, আরো তিনটা অস্ত্র আছে, সেই তিনটা সিস্টেমও কাজে লাগাতে হবে, যেটা বাংলাদেশে হচ্ছে না। তো ভবিষ্যতে মেয়র মহোদয়দেরকে বা যারা মশক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন, আমি তাদের সাথে বসছি বিভিন্ন সময়ে এবং আজকেও বসছিলাম, তাদেরকে আমি প্ল্যানিং দিচ্ছি যদি ভবিষ্যতের জন্য এই ক্রাইসিসটা, এবছরের ক্রাইসিসটা আমরা ফেস করার পরে আশা করি যে মেয়র মহোদয়রা বা যারা মশক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন তারা সচেতন হয়ে এবং বৈজ্ঞানিক উপায়ে মশা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো নেবেন।
জি, আপনি বলছিলেন যে 1953 সালের পর এই প্রথম ফেব্রুয়ারি মাসে এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সেটা একটা কারণ। তাহলে কি এই এই যে এডিস মশার কথা বললেন কিংবা ডেঙ্গুর কথা বললেন, এটার একটা আগাম আভাস পাওয়া যায়?
আমরা তো ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাসে ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে আমি সবসময় থাকি কনসালটেন্ট হিসাবে, এবং আমরা ঢাকা শহরের 98টা ওয়ার্ডে মশার ঘনত্বের জরিপ করি মার্চ মাসে শুরুতেই।
জি,
এবং সেখানে ঘনত্ব জরিপ করে আমরা এডিস মশার ঘনত্ব, যেটাকে আমরা বলি ব্রুটো ইন্ডেক্স, ব্রুটো ইন্ডেক্স যদি 20 উপরে পাওয়া যায় সেখানে এডিস মশাবাহিত রোগ হবে বলে ধারণা করা হয় বা প্রেডিকশন করা হয়, আমরা সেই অনুযায়ী সার্ভে করে আমরা দেখেছি ঢাকা শহরের বেশিরভাগ ওয়ার্ডেই মশার ঘনত্ব বেশি, যেটা ব্রুটো ইন্ডেক্স 20 উপরে। এবং আমরা একটা ফরকাস্ট করেছিলাম বা একটা প্রেডিকশন করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এবছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ ব্যাপক আকার ধারণ করতে পারে।
হ্যাঁ, তার মানে পূর্বাভাস দেওয়া সম্ভব এবং এটার প্রতিকারের জন্য ব্যবস্থা নেওয়াও সম্ভব, যেটা সম্ভবত এবার সেভাবে নেওয়া হয়নি কিংবা খেয়াল করেনি কেউ যে এটা এত গুরুত্বপূর্ণ আকার ধারণ করবে। আচ্ছা, শীতকালে কি এই রোগের কোনো প্রাদুর্ভাব ঘটতে পারে নাকি? না,
শীতকালে এডিস মশার বংশটা বংশবৃদ্ধিটা কমে যায়, কারণ বাংলাদেশের আবহাওয়াতে আপনারা জানেন শীতকালে তেমন কোনো বৃষ্টিপাত হয় না বাংলাদেশে, আপনার বিশেষ করে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এই তিনটা মাস বৃষ্টিপাত একদম জিরো থাকে। যেহেতু বৃষ্টিপাত হয় না, সেহেতু বাইরে যে মশা জন্মানোর যে পাত্র, সেই পাত্র বা কন্টেইনার গুলো তৈরি হয় না, তাই এডিস মশার ঘনত্ব শীতকালে বাংলাদেশে কমে যায়। কমে যাওয়ার কারণেই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায় না। তবে আমার সন্দেহ হচ্ছে যে এবছর যে মাত্রায় এডিস মশা হয়েছে, শীতকালেও হয়তো আমাদের দেশে ডেঙ্গু এর পরে ভবিষ্যতে হতে পারে।
একটা পরিশেষে একটা প্রশ্ন করি, এই ডেঙ্গু মশা কত উপরে পর্যন্ত উঠতে পারে, মানে একটা বাড়ির একতলা, দোতলা, তিনতলা কতদূর পর্যন্ত পৌঁছতে পারে?
আসলে একটা এডিস মশার এভারেজ বা গড় উড়ার ক্ষমতা হচ্ছে 300 মিটার, গড়ে 300 মিটার পর্যন্ত উঠতে পারে। এখন 300 মিটার যদি সে উঠতে পারে ভার্টিক্যালি, তাহলে হরাইজন্টালি একটু কম হবে, উপরের দিকে সে উঠতে চাইবে না। আমি এখানে একটা মজার একটা এক্সাম্পল দিতে চাই, ধরেন আপনার ক্ষুধা লেগেছে, আপনি ক্ষুধা লাগার পরে আপনি প্রথম আপনার অফিস থেকে বের হবেন, বের হওয়ার পাশের দোকানে যদি আপনি খাবার পান তাহলে কিন্তু আপনি আর বেশি দূর যাবেন না, এরপরে যদি আপনি খাবার না পান তাহলে আপনি আর একটু দূরে যাবেন। ঠিক মশার ক্ষেত্রে এরকম যে এডিস মশার যদি রক্ত খাওয়া দরকার, সে রক্তটা যদি খুব কাছে পেয়ে যায় তখন কিন্তু আর দূরে আর যাবে না, আর যদি কাছে না পায় তাহলে হয়তো দূরে যাবে। যে সেটা ম্যাক্সিমাম কতটুকু যেতে পারবে, সে 300 মিটার পর্যন্ত তার ফ্লাইট ক্যাপাসিটি আছে গড়ে।
অধ্যাপক কবিরুল বাশার, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকাকেও অনেক ধন্যবাদ।
আর এবার শুরু হচ্ছে যথারীতি আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয়, বাংলাদেশ ও পশ্চিমবাংলায় ভূমিকম্পের আশঙ্কা, বাস্তব পরিস্থিতি। সঞ্চালন করছেন রোকিয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
আমাদের শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলাপনের আলোচনা থেকে। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে হঠাৎ এই বিষয়টি কেন বেছে নিলাম, তো তাওহিদুল কি বলবে?
আপা, আমি সেক্ষেত্রে একটু জানিয়ে রাখতে চাই আমাদের দর্শক এবং শ্রোতাদের, ভূমিকম্প নিয়ে প্রায় 12 বছর ধরে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং বাংলাদেশের একদল বিজ্ঞানী গবেষণা করেছেন, এবং তারা গবেষণার পর যে তথ্য জানিয়েছে সেটি ন্যাচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সেই তথ্য অনুযায়ী বাংলাদেশ ও ভারতের পূর্ব অঞ্চল এবং মিয়ানমারের কিছু অংশ প্রচণ্ড শক্তিশালী একটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা তারা ব্যক্ত করেছেন, এবং সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চলটির বিস্তার হবে প্রায় 24,000 বর্গ কিলোমিটার। এতে প্রায় 14 কোটি মানুষের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
তো সেই আশঙ্কার মানে সূত্রপাত ধরেই আমরা আজকের আলোচনায় আসছি, এবং কয়েকদিন আগেও যেমন খবরে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে আশঙ্কা করা হচ্ছে, এবং ঢাকা নিয়ে বিশেষ করে বাংলাদেশ সিলেট এবং এইসব অঞ্চল নিয়ে এবং ঢাকা মহানগরীকে নিয়ে অনেক গবেষণা চলছে যে অনেক লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতে শুধু পারে সেটাই বড় মানে আশঙ্কা নয়। সেখানে এই ধরনের কোনো দুর্যোগ হলে, দুর্যোগ পরিস্থিতিতে সাহায্য সহায়তা পৌঁছে দেওয়া সময় মতো একেবারে কঠিন কাজ হবে
আপা। এবং পশ্চিমবঙ্গ কিছু অংশ, ভারতের অন্য দুটি রাজ্য এবং বাংলাদেশের সিলেটে গত মাসের শেষ 2 সপ্তাহে কিন্তু মৃদু কম্পন অনুভূত হয়েছে, যদিও জানমালের তেমন ক্ষতি হয়নি কিন্তু ভূমিকম্প হয়েছে,
এবং ইদানিংকালে কয়েকবারই এরকম আমরা খবর পেয়েছি। তো আজকে আমাদের সঙ্গে আলোচনায় তহিদ কারা আছেন?
আমাদের সঙ্গে আজকে 4 জন বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব কতটা বেশি ঝুঁকিতে আমরা রয়েছি, সেক্ষেত্রে পরিচয় করিয়ে দিয়ে পাওয়া উচিত।
অবশ্যই
জি, আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজা খাতুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সঞ্জয় সান্যাল, এবং পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন পেনসিলভেনিয়ার লক হেভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিজ্ঞানের অধ্যাপক ডক্টর খালেকুজ্জামান। এই 4 জন অতিথি রয়েছেন আমাদের।
আপনারা 4 জন আমাদের সঙ্গে লাইনে আছেন? আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা তাহলে আলোচনা শুরু করি।
জি
ধন্যবাদ।
জি আমরা আপনাদের সবাইকে শুনতে পাচ্ছি আমরা আপনাদেরকে। শুরুতেই আপা আমি একটু যেতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের কাছে। আমরা যেমন শুরুতে বলছিলাম যে প্রায় 12 বছর ধরে গবেষণা করার পর তারা একটি আশঙ্কা প্রকাশ করেছে, আপনি ঠিক কতটা আশঙ্কার সঙ্গে একমত?
ধন্যবাদ
ধন্যবাদ।
আমি এটা আশঙ্কা তো আমরা অনেক আগে থেকেই করছি যে এনারা যে 10 বছর বা এত লম্বা সময় ধরে রিসার্চ করেছেন, আরো কিছু রিসার্চে কিন্তু কাছাকাছি ফলাফল এসেছে। তা আমি আশঙ্কাটা ঠিক সেইটা হয়তো আমি বলতে পারবো না, কারণ যারা রিসার্চ করেছেন ওনারা ওইটার কতটুকু, তবে আমরা ওনাদের সাথে একমত পোষণ করছি যে আমরা আসলে রিস্কে আছি, যে কোনো সময় এটা ঘটতে পারে, এবং তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া খুব প্রয়োজন। এখন প্রশ্ন আসতে পারে আমরা ভূমিকম্পের জন্য কি প্রস্তুতি নেব, ভূমিকম্প তো আর ঠেকানো যাবে না, ওটা যদি হয় নর্মাল প্রস্তুতি যেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে আপনারা আর আমরা যারা শ্রোতা বা দর্শক যারা আছি আমরা জানি কি কারণে হয় প্লেট মুভমেন্ট বা অন্যান্য, আমি সেটাতে না গিয়ে,
কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো এড়ানো যায় না, সেটা যতই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমরা তৎপর হই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ তো ঠেকিয়ে রাখা সম্ভব নয়,
সম্ভব না, সেটা মানে অবধারিত, যেটা হওয়ার অবধারিত সেটা হবে, কিন্তু এখনকার যুগে আমাদের যেটা নিয়ে আমাদের তো প্রস্তুতি কিছু থাকতে হবে, হাত পা গুটিয়ে বসে থাকলে আমাদের হবে না, আমরা পারবো না, ধরতে পারবো না, করতে পারবো না, সেটা না। এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমাদের এত ঘন বসতিপূর্ণ একটি দেশ, এখানে আমি যেখানেই ঘটুক না কেন আমাদের জনসংখ্যার বা মানুষের বা সম্পদের ক্ষয়ক্ষতিতে অনেক হবে,
বিপুল হবে,
এখন যেটা দেখা বিপুল বিপুল এখন যেটা বলা হচ্ছে যে আমাদের মেইনলি যদি মায়ানমার বা ওই সাইডে আসামের দিকটার কথা ভাবি, তাহলে সিলেট অঞ্চলটা সবচেয়ে বেশি আমাদের একটা ভালনারেবল একটা জায়গা, ঢাকাও কিন্তু কম নয় তার থেকে। আমরা যদি বাংলাদেশের জনসংখ্যা এবং আমাদের যে অন্যান্য কর্মকাণ্ড পরিধির এই জায়গাটা যদি দেখি, তাহলে দেখতে পাবো ঢাকা শহরে আমাদের জনসংখ্যার ঘনত্ব বেশি, আমাদের যত রকম কল কারখানা বা অন্যান্য কর্মকাণ্ড গুলো ঢাকা কেন্দ্রিক, এবং আস্তে আস্তে যদি আমি সিলেটের দিক ভাবতে থাকি যে আমরা উত্তর পূর্ব দিকে আগাতে থাকি, এই অঞ্চলটা কিন্তু পুরোটাই আমাদের একটা রিস্কের মধ্যে আছে। সেই ক্ষেত্রে আমি যেটা দেখছি আমাদের প্রস্তুতিটা কতটুকু, এখন প্রস্তুতির মাঝে হচ্ছে আমরা যদি এরকম ঘটনা ঘটে
আপনি যদি একটু বলেন যে আশঙ্কাটা ঠিক কতটা ঝুঁকিপূর্ণ।
আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের পূর্ব ভারত এবং বাংলাদেশ, এখানে মেইনলি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে পলি মাটি, কাঙ্গেয় পলি। এবার যে কোনো আমাদের এই ভূমিকম্প যেটা হয় সেটা হচ্ছে আমাদের নিচে থেকে যে এনার্জিটা সাডেন, সে যদি এনার্জিটা রিলিজ হয় সেটাই আপনার আমাদের সমস্ত ক্ষয়ক্ষতির কারণ তৈরি করে। এখন নর্মালি যেটা হয় আপনার হার্ড রকের মধ্যে দিয়ে, শক্ত পাথরের মধ্যে দিয়ে এই সাইসমিক ওয়েভ, আর্থকোয়েকের যে শক্তিটা সেটা যত তাড়াতাড়ি দ্রুত ওপরে চলে আসবে, আমাদের ক্ষেত্রে কিন্তু এই পলি মাটি, নরম মাটি, সেটা কিন্তু একটা সুন্দরভাবে কুশনিং এর কাজ করছে, ওটা কিন্তু এনার্জিটাকে আসতে দেবে না।
অ্যাট
দ্য সেম টাইম আমি কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো যে এই মাটির পলির যে কণাগুলো তাদের মধ্যে মধ্যে কিন্তু কিছু জল রয়েছে। এখন এই ভূমিকম্পে যদি আপনার পুরো জিনিসটা নাড়াচাড়া হয়, অনেক সময় সেটা আমরা বলি লিকুইফ্যাকশন, লিকুইফ্যাকশনে কিন্তু সমস্ত জিনিসটা হঠাৎ করে নিচে নেমে যায়, মানে আপনার কিন্তু শহরটা মানুষজন সবকে নিয়ে কিন্তু আমরা তলায় চলে যেতে পারি, ডুবে যেতে পারি। এই লিকুইফ্যাকশনটা কিন্তু একটা ডেঞ্জারাস পার্ট।
আচ্ছা,
আর আমাদের বাংলাদেশ মানে কলকাতার পার্টে আমি যদি বলি, আপনাদের বাংলাদেশের কাছেই আমরা কলকাতায় রয়েছি, কলকাতা কিন্তু এমনিতে খুব বিপজ্জনক জায়গায় না থাকলেও একটা কলকাতার পূর্ব দিক দিয়ে একটা ইওসিন ফল্ট বলে যেটাকে, সেই ফল্টটা গেছে, সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। এই ফল্ট বা যেটাকে বাংলায় চুটি বলে, এই বরাবর কিন্তু, এই বরাবর কিন্তু নড়াচড়া হয়, মানে আপনি নর্মালি আমাদের যেটা হয় আপনারা সেটা সবাই জানেন যে প্লেটের যে মার্জিন গুলো, ধার গুলো, সেখানেই নড়াচড়াটা বেশি, কিন্তু এই ফলটা কিন্তু প্লেটের মাঝখানে রয়েছে, ধারে একদম নেই। কিন্তু একটা এই স্ট্রেন পার্টিশনিং বলে একটা কথা আছে, যেটাতে কিন্তু এই চাপগুলো এই ফল্টের এই লাইন দিয়ে মুভ করে যেতে পারে, যার ফলে কলকাতা এবং ওই লাইনটাকেই আপনি যদি টানেন সেটা কিন্তু ঢাকার দিকে চলে যায়। এবং কলকাতা এবং ঢাকা দুটোই কিন্তু ভীষণভাবে জনবসতিপূর্ণ জায়গা, সেই জন্যেই আমার এটা একটা ভয়ের জায়গা লাগছে যে যতই আমাদের পলিমাটি একটু হেল্প করুক, যেমন আমাদের মাইক্রোজেনেশনে কলকাতা কিন্তু 2 আর 3 আর 4 বর্ডারে পড়ে গেছে, ঢাকাটা বোধহয় 3 পড়েছে, কিন্তু এই ফল্ট বরাবর নড়াচড়া হলে তখন কিন্তু বিপদ হয়ে যায়।
আচ্ছা, তো আমরা বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্তর কাছে যাই, কারণ এই একই প্রশ্ন নিয়ে যে এই যে আশঙ্কা, সেটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন যে ভূমিকম্প হতে পারে এবং দারুণ একটা বিপর্যয়কারী পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেমনটি বললেন যে একটু আগে ডক্টর সঞ্জয় সান্যাল, যে এটা দুই দেশ বাংলাদেশ এবং ভারতের পূর্ব দিকে, বিশেষ করে কলকাতা আর ঢাকা মহানগরীর মতন একটি ঘন বসতিপূর্ণ এলাকায় বা শহরে তার হুমকিটা অনেক বেশি।
আমার মনে হয় কলকাতার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের একটু চিন্তার কারণ, যে আমরা জোন 3, 4 সেটা তো একটা রয়েছেই, তার থেকেও বড় কথা হচ্ছে যে কলকাতার দুদিকে, একদিকে সিকাকাটা ওয়েটল্যান্ড, একদিকে গঙ্গা। তো এই এই যে আমাদের যে মাটিটা, আমরা এটা একটা অ্যালুভিয়াল ল্যান্ড, তো এটা প্রফেসর সান্যাল বললেন যে অ্যাবজর্ব করবে, কিন্তু আমার মনে হয়, আমার মনে হয় যে ফল্ট লাইনের আমার কলকাতা খুব কাছে, মানে এই রাজারহাট স্যাটেলাইট ট্যাংশ্রী প্রমুখ, এগুলো এই যে এত বহুতল হচ্ছে না,
সেইটাই
বিরাট বিরাট আমি যেটা মনে করছি বহুতল হচ্ছে। আর একটা জিনিস ডেঞ্জার, আমার কাছে হাইকোর্টে আমার মামলাতে প্রেক্ষিতে একটা রিপোর্ট জমা পড়েছে, যে কলকাতায় মাটির নিচে জলস্তর থাকে, মানে আমরা এত ব্যাপক হারে জল তুলছি যে 34 ফুট, আজ থেকে 10 বছর আগে রিপোর্ট 34 ফুট আপনার জলস্তরটা বেড়ে গেছে। এই যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে কলকাতার মাটির নিচে, যেটা 34 ফুট 10 বছর আগে বলছিল, এখন সেটা হয়তো 40 ফুটের মতো এবং কয়েকটা জায়গায় খুব খুব বেশি, সেটা একটা ভয়ের কারণ। আরেকটা জিনিস আছে, মানে গঙ্গার উপরে সার্ভে বা কাজ করতে গিয়ে আমি দেখেছিলাম যে ওরা ওগুলোকে র্যাট হোল বলা হচ্ছে, মানে কলকাতার মাটি কিন্তু ভীষণ ভাবে ধুয়ে গঙ্গার দিকে যাচ্ছে, ওটাকে আমরা ভুল করে বলছি আমরা র্যাট হোল। তো খুব খুব সফট এবং এই 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 এত এত মানে বড় বড় বাড়ি এবং এত ঘন বসতি এবং এত চাপ পড়ছে, এটা বোধ হয় যদি অল্প ভূমিকম্প হয়
মানে এই মাটি চাপ নেওয়ার মতো না, হ্যাঁ
ক্ষয়ক্ষতিটা কিন্তু বেশি হবে। আর এটাকে তো আমরা তো মানে প্রিভেন্টিভ কিছুতে নেওয়া যায় না, আমরা কিউরেটিভ প্ল্যান, আমাদের যাতে মানে অসুবিধা গুলো কম হয় সেই জন্য শহরের পরিকল্পনা, এই যে এত প্রেশার অফ পপুলেশন, এত আনপ্ল্যান্ড আরবানাইজেশন হচ্ছে, হ্যাঁ ভূগোলটাকে আমরা ইতিহাস বানিয়ে দিচ্ছি, এই ভূগোলের ইতিহাস গতি যদি আমরা একটু কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু মানে ভূমিকম্প তো আটকাতে পারবো না, ক্ষয়ক্ষতি কিন্তু
ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেদিকে, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। আমরা পেনসিলভেনিয়া লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর খালেকুজ্জামানকে লাইনে পেয়েছি, ওনাকে পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ আগে পর্যন্ত, তো ওনার সাথে একটু কথা বলে নিই। তাহিদ
জি, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আমরা তিনজন তিনজন অতিথির কাছ থেকে জেনেছি যে বাংলাদেশ এবং ভারতকে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত আনতে পারে, সেই আশঙ্কার ব্যাপারে আপনি আমাদেরকে কি জানাতে পারেন?
আশঙ্কা তো অবশ্যই আছে, কারণ হচ্ছে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো জায়গায় আমাদের আমাদের হচ্ছে আমাদের ইউরেশিয়ান এবং ভারতীয় যে প্লেট, এই দুইটা প্লেটের সন্ধিক্ষণে অবস্থিত। আমাদের অঞ্চল ভূমিপ্রবণ বা ভূমিকম্প প্রবণ, এবং অতীতেও বেশ কয়েকটা বড় ভূমিকম্প হয়েছে, এবং বড় ভূমিকম্পের মধ্যে আপনারা জানেন 1950 সালে আসামে যে ভূমিকম্প হয় সেটা অনেক বড় মাত্রা ছিল, আরো আগে 1934 সালে একটা আর্থকুইক হয়, তারপরে 1862 সালে এরকম অনেকগুলো আর্থকুইক হয়েছে, এই জন্য আর্থকুইক হওয়ার সম্ভাবনাটা আছে। এবং মাঝে মধ্যে বাংলাদেশে আর্থকুইক হয় সেটাও জানেন, বছর দুয়েক আগে ওই যে বান্দরবনে হয়ে গেল, তো ভূমিকম্প প্রবণ এরিয়াতে আমরা বসবাস করি, এই জন্য ভূমিকম্প তো আমাদের এলাকায় হওয়ার সম্ভাবনা যথেষ্টই বেশি আছে, কারণ আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে যে ডাউকি ফল্ট বলে যে জিনিসটা আছে, ডাউকি চ্যুতি বাংলাতে বলে, এইটা হচ্ছে যে ইউরেশিয়ান প্লেট আর যে ইন্ডিয়ান প্লেট দুইটার সংযোগ স্থলে উত্তর দিক থেকে বাংলাদেশের উত্তর দিকে, আর বাংলাদেশের পূর্ব দিকে আরেকটা বড় ফল্ট আছে সেটা হচ্ছে যে বার্মা আরাকান ফল্ট সিস্টেম, যেটা দুটো ফল্ট, একটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে আর একটা হচ্ছে উত্তর দিকে, দুটোর সংযোগ স্থলে হচ্ছে আমাদের যে বড় প্লেট, তো সেটার যে মুভমেন্ট হচ্ছে প্লেটটা, ভারতীয় প্লেট আস্তে আস্তে ইউরেশিয়ান প্লেটের নিচের দিকে নেমে যাচ্ছে, এর ফলে স্থিতিতে আর্থকুইক হয়, ভূমিকম্প হয় এবং আরো হওয়ার সম্ভাবনা রয়েই গেছে।
আমরা এর মধ্যে শ্রোতাদের জানিয়ে দিতে হবে যে আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আলাপনের আলোচনা শুনছেন ভূমিকম্প নিয়ে, পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশ, এখানে আশঙ্কা কতটুকু কী ধরনের হতে পারে। তো আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান বা সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে 302-619-3062 এই নম্বরে ফোন করতে পারেন, 202-619-3062।
জি আপা, আমাদের সঙ্গে আসলে এরই মধ্যে অনেক শ্রোতা সংযুক্ত হয়েছেন টেলিফোনে, আমরা একজনের অন্তত পক্ষে প্রশ্ন নিয়ে তারপর আবার আলোচনায় যাই।
হ্যাঁ বেশ,
জি আমাদের সঙ্গে যে শ্রোতা রয়েছেন তার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় এবং
নাম এবং কোথা থেকে বলছেন,
জি তারপর প্রশ্ন করবেন।
হ্যালো,
আসসালামু
আলাইকুম।
জি আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি।
ধন্যবাদ ভাই, বলুন আপনার প্রশ্ন কি।
জি বাংলাদেশ রোহিঙ্গা, ডেঙ্গু, বন্যা অনেক কিছুর মোকাবেলা করতেছে, তার মধ্যে ভূমিকম্প, সেই জলবায়ুর কারণে হয়তো বা বাংলাদেশের এই আশঙ্কাটুকু আমি করছি বা বিশ্ব থেকে বলবো যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পূর্ব দক্ষিণ সাইডে যে বাংলাদেশ অবস্থিত সেখানে এই সবকিছু মোকাবেলা করার পরেও আগে যাচ্ছে পশ্চিমা বিশ্ব এই নীতি চিন্তা ভাবনা এই বিশ্ব বিশ্ব জলবায়ু পরিবর্তন তারা কি চিন্তা ভাবনা করতেছে এই 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 পর্যাপ্ত এই অবস্থা থেকে এই দক্ষিণ এশিয়াকে পুরো দক্ষিণ এশিয়ার কি সতর্কবাণী কি অবস্থান করতে হবে এই আলোচনাদেরকে একটু আলোচনা করার জন্য আমি এই কথা বলতে চাচ্ছি।
ধন্যবাদ ভাই, আমরা এই আলোচনাই করছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা এইসব বিষয় নিয়ে আমাদের চারজন আজকে যারা আছেন অতিথি প্যানেলে তাদের সাথে আলোচনা করছি। তো আমরা কি
জি আমরা আবার তার কাছে যাই এবং তার কাছ থেকে আমরা আসলে জানতে চাই, যেমনটা লিয়াকত আলী বললেন যে আসলে পশ্চিমা বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনের কুফল ভোগ করতে হচ্ছে তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল অনুন্নত দেশগুলোকে, সেক্ষেত্রে আসলে এইসব পশ্চিমা বিশ্ব ঠিক কতটা ক্ষতিপূরণ দেয় সেটি যেমন লিয়াকত আলী জানতে চেয়েছে, একই সঙ্গে হাফিজা খাতুন আপনার কাছ থেকে জানতে চাই প্রস্তুতি কী হওয়া উচিত ভূমিকম্প যদি সত্যিই 8-9 রিক্টার স্কেলে আঘাত হানে বাংলাদেশ এবং ভারতের, সেক্ষেত্রে প্রস্তুতি
কি ধরনের নেওয়া যেতে পারে? প্রস্তুতি তো সব কিছুই তো আর এই বিপর্যয় ঠেকাতে পারবে না, কিন্তু প্রস্তুতি কি নেওয়া যেতে পারে?
প্রস্তুতি প্রথমেই হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের যে যে বসতিগুলো আছে সে বসতিগুলো যে আমাদের বাড়ি ঘর কিরকম, এবং যেটা একটু আগে ইতিমধ্যে আপনার আলোচনা আমরা শুনতে পেলাম যে আমাদের আমাদের যে এখানে ফ্লাট প্লেন এলাকা আমাদের যেখানে সয়েল গুলোর ক্যারেক্টার কি, সেই ক্ষেত্রে সয়েল ক্যারেক্টার যেখানে অলরেডি আমাদের একজন এক্সপার্ট বললেন যে এটা সাবডাক্ট হয়ে যেতে পারে, নেমে যেতে পারে নানান রকম, কাজে এই যে এই রিসার্চটা এই রিসার্চের পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমাদের কোন ধরনের বাড়ি ঘর আছে এবং সেগুলা যেখানে বসবাস করছে সেটা কি ধরনের পরিণতি হতে পারে, এবং যদি ঘটনা ঘটে সেই যে এখানে যে লোকজন থাকবে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থাটা কি হবে, তার মানে আমাদের সেখানে পৌঁছার প্রথম কথা হচ্ছে আমাদের প্রস্তুতি আছে কিনা সাহায্য করার মতন, যেমন বন্যায় আমরা খাবার থাকে কিনা অন্য কিছু থাকে কিনা সেটা আমরা প্রস্তুত থাকি, তারপরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা মানে ম্যানেজমেন্ট, প্রথম কথা হচ্ছে স্টোরি তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক একইভাবে আমাদের যে আর্থিক যদি হয় বা যখন নাকি আমাদের এরকম ভূমিকম্প হবে তখন আমাদের কি ধরনের সাহায্য প্রয়োজন প্রথম সেটা অ্যাসেস করে রাখতে হবে, তারপরে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, এখন পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে আমাদের রাস্তাঘাট ঠিক থাকবে কিনা একটা সন্দেহ, কাজে এই যে ওই জায়গায় যাওয়ার এবং যে এই ঘটনা ঘটবে সেখানে যাওয়ার জন্য যথেষ্ট ইকুইপমেন্ট, ফর এক্সাম্পল আমরা বাই এয়ার যেতে পারবো কিনা, ওখানে গিয়ে কিভাবে সাহায্য করা যাবে এবং কি কি ধরনের, যেমন ধরেন আমাদের পানির লাইন আমাদের ইলেকট্রিক লাইন আমাদের অন্যান্য লাইন গুলো কিরকম আছে, যেমন আমি গত চট্টগ্রামে যখন 2017 সালে যখন ল্যান্ডস্লাইড হলো আমরা ওখানে গিয়েছিলাম রাঙামাটিতে, ল্যান্ডস্লাইডে দেখতে পেলাম রাস্তার ভেতর যদি পাইপ লাইন টেনে নিয়ে গেছে সেটা ঠিক প্রপারলি নেওয়া হয়নি, ওটাও একটা ল্যান্ডস্লাইড একটা কারণ এবং ওটা ঝুলে আছে। ঠিক আর্থিক হলে নিশ্চয় বুঝতে পারছেন ঠিক এই জিনিসগুলো যে সার্ভিস গুলো আছে সার্ভিস গুলো কতটুকু ভালো থাকবে,
গ্যাস পাইপলাইন যেটা যায় গ্যাসের যে লাইনগুলো আছে সেগুলো নিয়েও তো আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে
এবং আপা অনেকেই অনেকেই বলেন যে বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে অথবা যেখানে আসলে নগরায়ণ বেশি হয়েছে সেখানে বৈদ্যুতিক তার যেভাবে রয়েছে তাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত আনলে আসলে আগুনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
হ্যাঁ, গ্যাস পাইপলাইনে সেই একই কথা বলা হচ্ছে যে অগ্নিকাণ্ডই মারাত্মক আকার ধারণ করতে পারে, তো এই ধরনের আমরা তো মানে এখন তো জানছেন সবাই যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা তো সবাই জানেন যে কি হতে পারে, তো আগে থেকেই কি এই পাইপলাইনগুলো এই বৈদ্যুতিক লাইনগুলো যাতে সেইভাবে মানে একটা ভয়াবহ একটা কোনো দুর্ঘটনার কারণ না হতে পারে,
অথবা বাংলাদেশের কি আসলেই সেই সক্ষমতা রয়েছে যদি আমরা উদাহরণ হিসেবে ধরেও নেই যে বিভাগীয় শহরগুলোতে
ভূমিকম্প আঘাত হচ্ছে, আমার জানা মতে তেমন কিছু নেওয়া হচ্ছে না,
সেটাই হচ্ছে কথা, নেওয়া হচ্ছে না এবং সেরকম বোধহয় সুযোগ ঠিক না মানে সক্ষমতাও নেই সেটাই হচ্ছে কথা,
সক্ষমতা পরিকল্পনা আমি প্রথমে বলবো
পরিকল্পনা, হ্যাঁ
পরিকল্পনা তারপরে তার পরিপ্রেক্ষিতে পরিকল্পনা তারপরে সক্ষমতা
আপনি ঠিকই বলেছেন,
আমাদের বিশেষজ্ঞ আপনি কি দেখেন পশ্চিমবঙ্গের কি সে প্রস্তুতি বা
ভারতের কি ব্যবস্থাপনা সব? হ্যালো সঞ্জয় সান্যাল আছেন আপনি লাইনে?
জি আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি যে পশ্চিমবঙ্গ তথা ভারতের কি সেই সক্ষমতা রয়েছে যদি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পশ্চিমবঙ্গে অথবা বড় বড় শহরগুলোতে মানুষকে উদ্ধার করার, তাদেরকে পর্যাপ্ত সাহায্য পৌঁছে দেওয়ার সক্ষমতা কি রয়েছে?
হ্যাঁ দেখুন, আমাদের এর আগে খুব বড় বড় কতগুলো ভূমিকম্প হয়েছিল, যে জায়গাগুলো অ্যাকচুয়ালি ভূমিকম্প প্রবণ এলাকা নয়, যেমন ধরুন লাতুর হয়েছে, কিলারি হয়েছে, জবলপুর হয়েছে এবং লাস্ট ভুজ হয়েছে, এই জায়গাগুলো কিন্তু আদপেই আমাদের ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে না, কিন্তু সেখানে আমাদের মানুষদের এই বিপদ থেকে উদ্ধার করা, ইভাকুয়েশন সিস্টেম এবং যা যা সমস্ত জিনিসকে পৌঁছে দেওয়া সেগুলো কিন্তু করা গেছে। হিমালয়ের যে মার্জিন গুলো সেখানটাতে হিমালয়ের শহরগুলো সর্বদাই ওটা প্লেট মার্জিন, ওই জায়গাটাতে সত্যি করে ভূমিকম্পের প্রবণতা খুব বেশি এবং সেখানে আগের থেকেই যার জন্য বলা হয় যে ওটা সাইসমিক জোন ৫ এ রয়েছে, ওখানে ঘন বসতি হলে খুব বিপদ, ওখানে বাড়ি কিরম তৈরি হবে সমস্ত বলা আছে। সুতরাং আমার মনে হয় না ভারত সরকার তৈরি নেই।
পশ্চিমবঙ্গের কি অবস্থা?
হ্যাঁ সেটাই যে প্রশ্ন, যে কারণ পশ্চিমবঙ্গে তো বাড়িঘর কি সেইভাবে তৈরি হচ্ছে তা তো মনে হয় না।
কলকাতাতে যেটা সমস্যা এটা, যেহেতু কলকাতাতে আপনি, আমি একবার মানে দিনের বেলাতে কম্পন হয়েছিল, এখানে নর্মালি যেটা বলে যে আপনি সাথে সাথে বহুতল বাড়ি থেকে বেরিয়ে সামনে খোলা জায়গায় চলে আসবেন, কিন্তু খোলা জায়গা কলকাতাতে আপনার পাওয়া খুব মুশকিল। আপনার এইটা একটা বিপদের জায়গা, মানে আপনি না হয় বাড়ি থেকে বেরিয়ে এলেন কিন্তু আপনার বাড়ির চাপা পড়তে অসুবিধা নেই। সুতরাং এই বিপদের জায়গাটা যেখানে আপনার ঘনবসতি রয়েছে এটা রয়ে যাবেই, একটু ফাঁকা জায়গা যদি হয় সেখানে কিন্তু আপনি যে যে প্রতিকারগুলো নিতে পারেন সেইগুলো নেওয়া উচিত, কিন্তু কলকাতার পক্ষে কিন্তু একটু অসুবিধা আছে এটা সত্যি কথা।
জি আমরা একটু সুভাষ দত্তের কাছে যাই এবার।
হ্যাঁ উনি তো পরিবেশবিদ, সুতরাং বলতে পারবেন যে এই মুহূর্তে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অঞ্চলে এই ভূকম্পনের আশঙ্কা কেন হচ্ছে?
কারণ ভূকম্পনের আশঙ্কা, আমি যেটা একটু সার্কাস্টিক্যালি বলি, আমরা যেমন ভূমির উপরে জমি দখলের লড়াই হয়, মাটির নিচে একটা লড়াই চলছে, আর এটা একটা খুব ছেলেবেলার কথা একটা মনে পড়ছে যে আমার মধ্যে ভগবান কাঁধে রেখেছেন পৃথিবীটাকে, এক কাঁধ থেকে আরেক কাঁধে বদল করছে। আমার এখন মনে হয় প্রতিবেশীর কাজ করতে গিয়ে প্রকৃতির মতো রুষ্ট হবে, রুষ্ট হলে পরে আমাদেরকে ধমক দেন। এই এই সব প্রাকৃতিক ঝঞ্ঝাগুলো বা দুর্যোগগুলো কিন্তু সেই কারণেই আসে, যার জন্য যেটা প্রফেসর সান্যাল বলছিলেন আমি খুব অনুভব করি যে কলকাতায় less than 1% অর্গানাইজড ওপেন স্পেস, শুধু কলকাতার কথা বলছি, অন্তত 10 ভাগ থাকলে ভালো হতো। তো আমার এই যে আরবানাইজেশন প্ল্যানিংটা, সেটাকে কিন্তু সেখানে আমাকে ভূকম্পন প্রবণতার কথা ভেবে এটা করতে হবে, তারপরে স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি রাখতে হবে বাড়িগুলোর, এই 40 তলা 42 তলা হচ্ছে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে আমাকে চিন্তায় ফেলেছে সেটা হচ্ছে যে আমাদের পাহাড়ি এলাকা যে রয়েছে, আমি মেনলি দার্জিলিং ওপর কাজ করেছি, তাতে দেখছি যে ওখানে আগে আপনার কাঠের দেয়াল আর টিনের চাল ছিল, সেইখানে 8 তলা 10 তলা বাড়ি হয়ে গেছে এমন ভাবে যে ভূকম্পনের দরকার নেই, এমনিতেই হয়তো পুরো ব্যাপারটাই ধসে যাবে। সুতরাং এইখানে কিন্তু একটা সরকারের দিক থেকে বা প্রশাসনের দিক থেকে যে মানে কন্ট্রোল বা মনিটরিং হওয়ার উচিত ছিল সেটা কিন্তু হয়নি, মানে এমন অবস্থা হয়েছে যে প্রশাসনিক কর্তব্যক্তিরা আমার কাছে আসছেন যে আপনি একটা কিছু করুন, পিটিশন ফাইল করে যদি কিছু এগুলো আটকাতে পারেন। সুতরাং আমাদের এই হিউম্যান সেটেলমেন্ট এটার উপর জোর দিতে হবে, আমরা তো আটকাতে পারবো না কিন্তু এখানকার ক্ষয়ক্ষতিটা যে পৌঁছলো, পৌঁছবে কে, কোথায় পৌঁছবে,
সুভাষ দত্ত, আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে দার্জিলিং এ আটতলা দশতলা বাড়ি হয়ে গেছে, আমরা এটাও তো দেখি
সেটা কিন্তু বিভিন্ন শহরেই পরিলক্ষিত হয়, জনসংখ্যা বাড়ছে এবং শহর সম্পদ বাড়ছে এবং সেইভাবে বাড়িঘর তৈরি
হচ্ছে। না, আমি আসলে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আমরা জানি কলকাতা অনেক পুরাতন শহর, নিশ্চয়ই অনেক পুরাতন ভবনও রয়েছে, আমার জানা মতে ঢাকার পুরান ঢাকার প্রায় 300 ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেগুলো আসলে খালি করার বা ভেঙে ফেলে নতুন করে করার এরকম নির্দেশনাও আছে। কলকাতার কি অবস্থা, কতগুলো ভবন এমন ঝুঁকিপূর্ণ আপনার জানা আছে?
কলকাতার মানে ভূকম্পনের দিক থেকে ঝুঁকিপূর্ণ কিরকম সেটা সেই স্টাডি কলকাতায় হয়েছে বলে আমার জানা নেই, তবে ওই বিপজ্জনক বাড়ি পুরনো বাড়ি তো অনেক রয়েছে এবং সেটাও একটা আমাদের সমস্যা যে এত পুরনো বাড়ি যে মানে একটুখানি বেশি ঝড় হলে হয়তো পড়ে যেতে পারে। সেখানে সরকারকেও তো তাদের তো অনেক প্রতিবন্ধকতার মধ্যে কাজ করতে হয়, যদি শতকরা বলে 5-7% কি 10% বাড়ি ওরকম বিপজ্জনক হয়ে যায়। আমি যেখানে থাকি, আমি হাওড়ায় থাকি, মানে ক্লিন সিটি, সেখানে আমার বাড়ি থেকে 4-5-6টা বাড়ি পরেই 2-3টা বাড়ি ওরকম বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের কিন্তু এইসব প্রিভেন্টিভ জিনিসগুলো কিন্তু এখানে করা যায়, প্রিভেনশন মানে ভূকম্পনকে প্রিভেন্ট করা নয়, ক্ষয়ক্ষতিকে আমরা অনেক মিনিমাইজ করতে পারি, সেই ব্যাপারটার দিকে আমাদের ভীষণ নজর দিতে হবে। ফাঁকা জায়গা রাখতে হবে, যে এই যে এরিয়া ফ্লো রেশিও আমরা মানছি না, হ্যাঁ, যেহেতু যেখানে একটা ফ্ল্যাট হয় সেখানে দুটো ফ্ল্যাট করতে পারছি বলে আমরা কোনো জায়গা ছাড়ছি,
আর বিশাল বিশাল তো ভবন উঠছে এবং 10-12 তলা ঘরবাড়ি উঠছে, তার মাঝখানে তো
এখন 40-42
না বলছি যে মাঝখানে তো কোনো জায়গাই থাকছে না,
জায়গা থাকছে না। আমরা যখন উপরে বাড়ছি তখন কিন্তু আমাদের গ্রাউন্ডে অনেক বেশি জায়গা রাখা দরকার, বুঝতে পেরেছেন? সেটা কিন্তু হচ্ছে না, সেই জন্য বলছি যে আরবানাইজেশন, প্ল্যান্ড আরবানাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেভাবে বাড়ছি, ওই দেখো বাড়ছি মামি বলে আমি একেবারে পুরোপুরি যদি আমি মানে ভূগোলটাকে আমি একবার ইতিহাসে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা ভূকম্পন থেকে হয়তো মানে ক্ষয়ক্ষতিটা কমাতে কিছুতেই পারবো না, এবং সেই পরিকল্পনা আছে বলে আমার জানা নেই। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব বিচ্ছিন্ন একটা আগুন লাগা বা যেটা বলছিলেন যেভাবে যেভাবে তার যেভাবে বিভিন্ন আমার 5-6টা ইউটিলিটি এজেন্সি রয়েছে মাটির নিচে, আমার জল রয়েছে, আমার সুয়ারেজ রয়েছে, আমার ইলেকট্রিক রয়েছে, আমার টেলিফোন রয়েছে, আমার গ্যাস রয়েছে,
সবকিছু এখানে জড়িত। আমরা
কিন্তু একটা বিরাট
আমাদের হাতে খুব একটা সময় নেই, আমাদের একজন শ্রোতার লাইনে বোধহয় অপেক্ষা করছেন, তার মতামতটা জেনে নিয়ে আমরা আবার ফিরে আসছি। হ্যালো
হ্যালো,
হ্যাঁ কি বলছেন?
আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থেকে সবুজ বিশ্বাস বলছি।
হ্যাঁ বলুন আপনার বক্তব্য।
এই আলোচনা আমি প্রথম থেকে শুনছি,
খুব সংক্ষেপে বলুন ভাই, খুব সময় নেই। হ্যাঁ বলুন।
শোনার পর আমি এখন মানে বেশ ভীত সন্ত্রস্ত, তার কারণ আমাদের এই গ্রাম বাংলাগুলোতে আগে বেশ একটু পরিসর একটু ফাঁকা মাঠ থাকলেও এখন সেগুলো এই পরিস্থিতিতে আগামী অল্প দিনের মধ্যেই শুনছি এরকম একটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, তো সেটা তো বেশ ভয়েরই। এখন আমাদের কি করণীয় এবং গভর্নমেন্ট সরকার কি এর জন্য কিছু করছে এখন থেকেই, সাধারণ মানুষ কি করতে পারি এর থেকে বাঁচতে কোনো যদি একটা এরকম ন্যাচারাল ক্লাইমেট এরকম হয়ে যায়?
অনেক অনেক ধন্যবাদ। আর শুনুন, আমাদের হাতে একেবারেই সময় নেই, আপনার প্রশ্নের জবাব দিতে পারবেন না আমাদের প্যানেলে যারা আছেন, তো আপনি একটু ধৈর্য ধরুন, আগামীতে কোনো এক সময় কথা আরো হবে।
জি, আমরা আপা
জবাবটা নিয়ে খুব সংক্ষেপে,
ডক্টর খালিকুজ্জামান আপনি যদি খুব সংক্ষেপে বলেন আসলে কি করণীয়।
জি করণীয়, আমি যেটা মনে করি আলোচনাটা আমি শুনছি, আমাদের সচেতনতা বৃদ্ধি অনেক বেশি বাড়ানো প্রয়োজন জনগণের মধ্যে, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর মধ্যে, যে নর্থ আমেরিকাতে যেগুলি ভূমিকম্প প্রবণ এরিয়া রয়েছে যেমন আলাস্কা, তারপর ওয়াশিংটন, অরেগন, হাওয়াই, সেখানে স্কুল কলেজগুলোতে রীতিমতো ড্রিল করা হয় যে ভূমিকম্প হলে ছেলে মেয়েদের বা মানুষজনের কি করা প্রয়োজন, সেটা বাংলাদেশে সেইভাবে এখনো চালু হয়নি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের যে ফাঁকা জায়গার কথা আসছে সেগুলি তো থাকতেই হবে, কারণ আমাদের দেশে কিছুটা এখন বিল্ডিং কোড নতুন করে তৈরি করা হচ্ছে যে ভূমিকম্প সহনশীল বিল্ডিং যাতে করা হয় সেটা যাতে এনফোর্স করা হয়। আমাদের কাগজে কলমে তো অনেক নিয়ম কানুন রয়েছে আপনারা জানেন, সেগুলো যাতে নতুন বিল্ডিং বলতে এনফোর্স করা হয় সেটার দিকে নজর দিতে হবে। তারপর আমাদের যে জলাভূমিগুলো আছে, জলাশয়গুলো আছে, সেগুলি ভরাট করে যে বিল্ডিং গুলো করা হচ্ছে সেগুলো কিন্তু অধিকতর ভূমিকম্প প্রবণ। ভূমিকম্পের সময়ে ওই অঞ্চলগুলি লিকুইফ্যাকশন এফেক্টের মধ্যে পড়বে, যেটা হচ্ছে যে একটা জেলের মতো আর কি, অঞ্চলটা তখন জেলের মতো বিহেভিয়ার করবে। বাড়িঘরগুলি সব আস্তে আস্তে জোরাবালির ভিতর যখন ডুবে যায় এরকম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আসলে আমরা যেটা বুঝলাম যে সবাইকে সচেতন হতে হবে এবং যতটুকু পারা যায় কিছু একটা দুর্যোগ ব্যবস্থাপনা নিতে হবে, এবং সরকার কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষকে সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। ধন্যবাদ আপনাদের চারজনকে, আজকে আমাদের হাতে একেবারে সময় নেই।
ধন্যবাদ, আলাপনকে ধন্যবাদ,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। তো তাহির, আজকে তো আলোচনা শেষ করতে হবে।
আমাদের সঙ্গে আসলে ফেসবুকে অনেক দর্শক যুক্ত হয়েছিলেন, আমরা দুঃখিত আপনাদের নাম পড়তে পারলাম না, এবং ফোনে যারা সংযুক্ত হয়েছিলেন আপনাদের ফোন নিতে পারিনি, সে কারণেও দুঃখ প্রকাশ করছি।
অনেক অনেক ধন্যবাদ, আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্বে এসে এবার সংবাদ শিরোনাম শোনার পালা, পরিবেশন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ আনিস আহমেদ। শুক্রবার যুক্তরাষ্ট্র মাঝারি পাল্লার পারমাণবিক ফোর্সেস INF চুক্তি থেকে প্রত্যাহার করেছে। রাশিয়া তাদের নতুন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে অস্বীকৃতি জানানোর পর যুক্তরাষ্ট্র তাদের নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়। নেটো বলেছে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওই চুক্তি লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন চুক্তি ভেঙে পড়ার জন্য রাশিয়াই পুরোপুরি দায়ী। তিনি বলেন রাশিয়া পূর্ণ যাচাইযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করেনি। নেটো এবং যুক্তরাষ্ট্র দুই অভিযোগ করে বলেছে রাশিয়া নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ওই চুক্তি লঙ্ঘন করেছে, তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ঘোষণা করেন যে 30,000 কোটি মূল্যের চীনা পণ্যের ওপর 10% শুল্ক বসানো হবে। শুক্রবার এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সব সূচক প্রচণ্ডভাবে পড়ে যায়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেন শেয়ার বাজারের প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত ছিল। তারা জোর দিয়ে বলেন আমেরিকান ভোক্তারা উচ্চ শুল্কের প্রভাব অনুভব করবে না। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের আরও পণ্যের ওপর শুল্ক আরোপের যে প্রস্তাব দেন চীন তার সমালোচনা করে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC বলেছে তারা 12 জন কর্মীকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে পাঠিয়েছে সেখানে ইবোলা রোগ নিয়ন্ত্রণের জন্য। প্রায় 1 বছর আগে সেখানে ইবোলার প্রকোপ দেখা দেয় এবং তাতে 1,800 মানুষ মারা যায়। CDC এই ইঙ্গিত দিয়েছে যে তারা সেখানে আরও কর্মী পাঠাবে যদি উত্তর পূর্বাঞ্চল এলাকার সশস্ত্র সংঘাত পরিস্থিতি একটু স্থিতিশীল হয়। রোয়ান্ডা সংলগ্ন কঙ্গো সীমান্তে বড় শহর গোমায় CDC কর্মীদের পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে গোমা শহরে যে চতুর্থ ব্যক্তি ইবোলায় আক্রান্ত হয়েছে তা খুবই উদ্বেগের বিষয়। জুন মাস থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সংঘাত বেড়ে যায় যখন ওয়াশিংটন ভারত থেকে আমদানিকৃত পণ্যের যে সুযোগ ছিল তা বন্ধ করে দেয়। জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস GSP অধীনে ভারত থেকে আমদানি করা $600 কোটি পণ্যের ওপর অতি স্বল্প বা কোনো শুল্ক দিতে হতো না। GSP অধীনে যেসব দেশ এই সুবিধে পেত সেই তালিকার শীর্ষে ছিল ভারত। GSP লক্ষ্য ছিল 120টিরও বেশি উন্নয়নশীল দেশের অর্থনীতি প্রবৃদ্ধিতে সাহায্য করা। দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র সংস্থা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সপ্তাহে বেশ কয়েকটি বৈঠক করছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, আজকের প্রকৌশলী ছিলেন অডিয়েস রেগাস। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিস আহমেদ এবং
আমি শগুফতা নাসরিন কুইন।
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.